Allahu Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح الله أكبر
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا بسم الله الرحمن الرحيم المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
গত খুতবায় আল্লাহ তাআলার ওলি সিফাতের বরাতে কতক আয়াতের উল্লেখ করেছিলাম, যার অর্থ আবিধানিকগণ তাদের অভিধানে বর্ণনা করেছেন, এবং সেসব আয়াতের আলোকে দু একটি আয়াতের বিষয়ও আমি আপনাদের সামনে বর্ণনা করেছিলাম বা উল্লেখ করেছিলাম। অন্যান্য যে আয়াতগুলো বাকি ছিল তার মধ্যেও একটি আয়াত আজ আমি তুলে ধরব, এবং এছাড়াও যা আমি সেদিন পাঠ করিনি তার মধ্যে থেকেও আরও দু একটি আয়াত আমি বলব, যাতে আল্লাহ তাআলা তার ওলি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ওলি এবং মওলা হওয়ার উল্লেখ পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে রয়েছে। সকল আয়াত তো বর্ণনা করা সম্ভব নয়, তাই আমি বলেছি কয়েকটি আমি শুধু বলব। এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাফসীরের আলোকে আমি এই কথাগুলো বর্ণনা করব। আল্লাহ তাআলা মুমিনদের এবং যারা মুমিন নয় অবিশ্বাসী উভয়ের মনোযোগ তার এই বৈশিষ্ট্যের আলোকে আকর্ষণ করেছেন, কারণ যাতে কাফেরদেরকেও তিনি সতর্ক করেছেন। সূরা রাদে আল্লাহ তাআলা বলেন, লাহু মাওকিবাতুম মিন ও মিন খালফিহিম ইয়াফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন। আমি হুজুর যে আয়াতটি পড়ছেন আমি সঠিক ধরতে পারছি না, অর্থ বলে দিব। এই আয়াতের অনুবাদ হচ্ছে, তার আগে এবং পিছনে সুরক্ষিত ব্যবস্থা প্রদানকারী রয়েছে, আল্লাহ তাআলা তার হেফাজত করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে স্বয়ং তার অবস্থার পরিবর্তন না করে যা তার নিরাপত্তা দিয়েছেন। এবং যখন আল্লাহ তাআলা কারো মন্দ পরিণতির সিদ্ধান্ত করেন তখন কেউই তা টলাতে পারে না, পরিবর্তন করতে পারে না, এবং তিনি ব্যতীত আর কেউ তাদের জন্য কার্য সিদ্ধিকারক নেই। সূরা রাদের আয়াত হুজুর পড়েছেন, এটি এই আয়াতে আল্লাহ তাআলা যেভাবে আমরা দেখেছি চারটি কথা বর্ণনা করেছেন। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকের নিরাপত্তা বিধানের দায়িত্ব স্বয়ং নিজের হাতে রেখেছেন। দ্বিতীয়ত, জাতির পরিণতির সিদ্ধান্ত আল্লাহ তাআলা তাদের কর্ম অনুযায়ী করবেন। তৃতীয়ত, যখন আল্লাহ তাআলা কাউকে শাস্তির যোগ্য বিবেচিত করেন তখন তাকে সেই শাস্তি থেকে কেউ উদ্ধার করতে পারে না বা সেই শাস্তি রহিত হয় না। আর চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই প্রকৃত ওলি এবং নিগরান এবং নিরাপত্তাদাতা এবং সাহায্যকারী। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের অংশ লাহু মুকিবাতুম বাইনা ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াফাযুনাহু মিন আমরিল্লাহ এর উল্লেখ করতে গিয়ে বলেন, খোদা তাআলার পক্ষ হতে চৌকিদার নিযুক্ত রয়েছে যে তার বান্দাদেরকে সব দিক থেকে অর্থাৎ বাহ্যিক ভাবেও এবং আভ্যন্তরীণ ভাবেও নিরাপত্তার ব্যবস্থা করেন, সুরক্ষা নিশ্চিত করেন। এই যে সুরক্ষা বা নিরাপত্তা কাদের করেন আল্লাহ তাআলা এটি জানা কথা। যারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা তাদেরকেই আল্লাহ তাআলা সর্বপ্রথম নিরাপত্তার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তাদের উপরই তার হেফাজতের হাত রেখেছেন সর্বপ্রথম। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর সর্বপ্রথম এবং সবচেয়ে প্রিয় যদি আল্লাহ তাআলার কেউ থেকে থাকেন, আর তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, এবং জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি সময় যখন খোদা তাআলা তার এই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় পূর্ণ হতে দেখেছেন এবং পূর্ণ করে দেখিয়েছেন, তার কোন দৃষ্টান্ত আমরা দেখতে পাই না। অতুলনীয়তা। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তার তাফসিরে এ কারণেই বলেছেন যে লাহু মৌকিবাতুন, যে তার জন্য আল্লাহ তাআলা প্রহরী নিযুক্ত করেছেন। এই যে লাহুর যে জমির, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি ধাবিত হয় বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত। সব সময় আল্লাহ তাআলার নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতে। মক্কায় যে জীবন তিনি অতিবাহিত করেছেন, যেভাবে ইসলামের ইতিহাস হতে অত্যন্ত দিনের মতো উজ্জ্বলভাবে প্রতিভাত হয় যে কিভাবে আল্লাহ তাআলা তার নিরাপত্তা বিধান করেছেন, সূরা রাদ যে আয়াত আমি তেলাবাত করেছি, এই আয়াত তার উপর মক্কায় অবতীর্ণ হয়েছিল যখন শত্রুরা চরম শত্রুরা নিপতিত ছিল বা চরম শত্রুতা ছিল, কিন্তু আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী সেই ভয়াবহ এবং বিপদসংকুল পরিস্থিতিতেও এমনভাবে তার নিরাপত্তা বিধান করেছেন যে শত্রুরা যা চাচ্ছিল, যে উদ্দেশ্য তারা সিদ্ধি করতে চাচ্ছিল, তাতে কখনোই তারা সফলতা পায়নি। এরপর বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বাহ্যিক এবং আভ্যন্তরীণ নিরাপত্তার যে ব্যবস্থা করেছেন তার দৃশ্য আমরা দেখতে পাই। একটি রাবায়াতে এসেছে, আমের ইবনে তুফাইল একজন গোত্রপ্রধান ছিলেন, সর্দার ছিলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তার খেদমতে উপস্থিত হয়ে বলেন, যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে আপনার পরে আমি কি খেলাফতের আসীনে সমাসীন হতে পারবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই শর্ত যারা আরোপ করে এবং তার জাতি কখনোই খেলাফত লাভ করতে পারবে না। এ কথা শুনে সে অসন্তুষ্ট হয় এবং বলে, আমি এমন সৈন্যবাহিনী নিয়ে আসব যা নাউজুবিল্লাহ আপনাকে এমন শিক্ষা দিবে যা আপনি সবসময় স্মরণ রাখবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদা তাআলা তোমাকে কখনোই এর সুযোগই দিবেন না, এই কাজ করার সুযোগই দিবেন না। যাই হোক, সে তার একজন সঙ্গী নিয়ে এসেছিল, সঙ্গীকে নিয়ে ফেরত যায়। পথিমধ্যে তার সাথী বা সঙ্গী তাকে বলল যে আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, আমরা ফিরে যাই। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা কথার মধ্যে লিপ্ত করব আলাপচারিতায়, তারপর তুমি তরবারি উঠিয়ে তার উপর আঘাত আনবে এবং তাকে শেষ করে ফেলবে। ষড়যন্ত্র ছিল এটি। আমের সে অত্যন্ত বুদ্ধিমান ছিল বা কিছুটা সাবধান ছিল, সে বলল, এটা তো অনেক বড় ভয়ের ব্যাপার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা এরপরে আমাদেরকে হত্যা করে ফেলবে। তখন তার সঙ্গী বলল যে অনেক বেশি দুষ্ট প্রকৃতির ছিল, সে বলল যে আমরা মুক্তিপণ দিব এর বিনিময়ে। যাই হোক, সে তাকে বুঝিয়ে শুনিয়ে ফিরে আসে এবং আমের সেই সঙ্গী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আলাপ আলোচনা আরম্ভ করে এবং আমের তরবারি ধারণ করে, কিন্তু সে তার উপরে তা দিয়ে আঘাত করতে পারেনি। আল্লাহ তার উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি এমন প্রভাব তার উপর সৃষ্টি করেছিল যে তার হাত সেখানেই থেমে যায় এবং আক্রমণ করার সাহস সে আর পায়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সে সময় মুখ ফিরিয়ে দেখেন যে তার হাতে তরবারি ছিল, তরবারির যে হাতল সে ধরে রেখেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার দূরভিসন্ধি উপলব্ধি করে এবং তিনি সাবধান হয়ে যান। এরপর তারা দুজনেই সেখান থেকে চুপ করে ফিরে যায় এবং নবী করিম তাদেরকে যেতে দিয়েছেন, কিছুই তাদেরকে বলেননি। কিন্তু আল্লাহ তাআলা এত নিরাপত্তা বিধান করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপর এই দুজনের বিরুদ্ধে প্রতিশোধ কিভাবে নিয়েছেন তা দেখুন। প্রতিমধ্যে তার সাথীর উপরে বিদ্যুৎপাত হয় এবং সেখানে সে ধ্বংস হয়, এবং আমেরের সম্পর্কে এসেছে যে এক ধরনের ফোড়া হয়, সেই ফোড়ার কারণে সে ধ্বংস হয়ে যাবে, মারা যায়। এই হচ্ছে দৃষ্টান্ত যেভাবে আমি বলেছি। বিভিন্ন সময় তার নিরাপত্তার ঘটনা আমরা ইতিহাসে দেখতে পাই, এবং কেবল হাতে গোনা কয়েকটি নয়, বরং তার পুরো জীবন এমন ঘটনায় সমৃদ্ধ, যাতে খোদা তাআলার বিশেষ নিরাপত্তা যা ফেরেশতার মাধ্যমে তিনি করেছেন তা আমরা দেখতে পাই। এর প্রতিশ্রুতি যখন আল্লাহ তাআলা মক্কায় দিয়েছিলেন এই নিরাপত্তার, তখন মদিনায় পুনরায় তাকে নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহ তাআলা তোমাকে মানুষের আক্রমণ হতে রক্ষা করবেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের কারো হাতে নিহত না হওয়া অনেক বড় একটি মুজিজা বা অলৌকিক লীলা ছিল এবং পবিত্র কোরআনের সত্য হওয়ার প্রমাণ, কেননা পবিত্র কোরআনে এই ভবিষ্যৎবাণী রয়েছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং পূর্ববর্তী গ্রন্থে এই ভবিষ্যৎবাণী লিখিত আছে যে নবী, শেষ যুগের নবী কারো হাতে নিহত হবে না, ধ্বংস হবে না। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, আমার দৃষ্টিতে
ফেরেশতা ছাড়াও সাহাবারাও মুয়াক্কিবাতের অন্তর্ভুক্ত ছিলেন, যারা রাসূলুল্লাহর অগ্রে পশ্চাতে তার হেফাজতের জন্য হেফাজতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নির্দেশেই সাহাবারা রাসূলুল্লাহর হেফাজত করেছেন। খোদা তাআলা যে শব্দ ব্যবহার করেছেন যে ইয়াফাজুনা মিন আমরিল্লাহ, অর্থাৎ খোদার নির্দেশে তারা হেফাজত করেছেন, প্রধানত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হেফাজত করেছেন, সুরক্ষা করেছেন। দ্বিতীয়ত মোমেনদের কে রাসূলুল্লাহর জন্য সব সময় সকল প্রকারের ত্যাগের জন্য যেন প্রস্তুত থাকে এবং তার হেফাজতের জন্য যেন সদা সোচ্চার এবং প্রস্তুত থাকে, এই চেতনা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই খোদার উপর তারা যে ঈমান এনেছে মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, সেই ঈমানের চেতনায় সমৃদ্ধ হয়ে তারা যেন রাসূলুল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে, কোনো বন্ধুত্ব বা কোনো জাতীয়তাবাদ বা কোনো ক্রোধের কারণে তারা তার সঙ্গ দেয়নি। অনেক সময় অনেকেই শত্রুদের সাথে সম্মিলিত হয়ে এক ব্যক্তির বিরোধিতা করে থাকে। রাসূলুল্লাহর অগ্রে এবং পশ্চাতে যে তারা যে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন, কোন জাতির সাথে শত্রুতার কারণে রাসূলুল্লাহর সঙ্গ দেয়নি, বরং তারা সেই ঈমানের কারণে সঙ্গ দিয়েছেন, যে ঈমান আল্লাহ তাআলা সাহাবাদের হৃদয়ে সৃষ্টি করেছেন, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য যারা তার হেফাজতের জন্য দণ্ডায়মান হয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্যের হেফাজতের ব্যবস্থা এইভাবে করেছেন। কিন্তু মুয়াক্কিবাতুম বিআমরিহির আরেকটি অর্থ আছে যা সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, কেননা আল্লাহ তাআলা প্রতিটি মানুষের, প্রতিটি ব্যক্তির হেফাজত এবং নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছেন। মহামারী না হলেও বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ভেসে বেড়াচ্ছে, যা শ্বাসপথে, শ্বাস নালী হয়ে মানুষের দেহে প্রবেশ করে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে এক প্রতিরোধ ব্যবস্থা রেখেছেন, যে প্রতিরোধ ব্যবস্থা এই সমস্ত জীবাণুর বিরুদ্ধে কাজ করে এবং মানুষের দেহকে, মানব দেহের হেফাজত করে। এছাড়াও আল্লাহ তাআলা তার বিশেষ ওলি এবং বন্ধু যারা আছেন তাদেরকে বিশেষ নিদর্শনের মাধ্যমে, এই পাহারাদারদের মাধ্যমে তিনি হেফাজত করেন। এটি শুধু খোদার প্রেরিত রসুলদের জন্যই হয় না, বরং রসুলের মান্যকারীদেরও হেফাজত করে থাকে এমন পাহারাদার। এই যুগে আমরা দেখি এবং জানি মসীহ মওউদের সত্যতার নিদর্শন হিসেবে যখন প্লেগ মহামারী দেখা দেয়, তখন তিনি এবং তার প্রকৃত মান্যকারীদের আল্লাহ তাআলা হেফাজতেরও বা নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। কাশতিয়ানুতে আল্লাহ মসীহ মওউদ ইসলাম এটি উল্লেখ করতে গিয়ে বলেন যে আমরা সরকার যখন বলেছে যে মহামারীর বিরুদ্ধে টিকা লাগাতে হবে, তিনি লেখেন যে আমরা সশ্রদ্ধভাবে এই সরকারকে বলবো যে যদি এটি স্বর্গীয় নিষেধাজ্ঞা না থাকত, তাহলে প্রজাদের মাঝে সর্বপ্রথম আমরা টিকা নিতাম। আর স্বর্গীয় নিষেধাজ্ঞা হল আল্লাহ তাআলা এই যুগে মানুষকে একটা রহমতের নিদর্শন দেখাতে চেয়েছেন, তাই আমাকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে তুমি এবং যারা তোমার ঘরের চার সীমার ভিতর থাকবে, চার দেয়ালের ভিতর থাকবে, আর যারা কামেল আনুগত্য নিয়ে তোমার সত্তায় বিলীন হবে, তাদের সকলকেই প্লেগ মহামারী থেকে রক্ষা করা হবে। আর এই শেষ যুগে এটি খোদা তাআলার একটি নিদর্শন প্রমাণিত হবে। পৃথিবী দেখেছে যে ব্যাপক প্লেগ মহামারীর ব্যাপক আক্রমণ সত্ত্বেও বেশ কয়েক বছর এই এর হামলা অব্যাহত ছিল, 5-6 বছর পর্যন্ত, কিন্তু খোদা তাআলার ফজলে আহমদেরা নিরাপদ ছিল। এছাড়া রোগ ব্যাধি ছাড়াও বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট মানুষের সম্মুখীন হয়, সম্পদ সন্তান এবং সম্মানের পক্ষ থেকে মানুষ কষ্ট পায়, আল্লাহ তাআলাই যদি শক্তি দেন মানুষ তা সহ্য করতে পারে, অথবা এই সমস্ত সমস্যার কারণে মানুষ পাগল হয়ে যায়, তো এটিও খোদা তাআলার হেফাজতের একটি রীতি। অনেক মানুষের উপর এই সমস্ত দুঃখ কষ্টের এবং সমস্যার যে প্রভাবটা দেখা যায়, তাদের মানসিক অবস্থা বিকৃত হয়ে যায় এবং স্পষ্টভাবে চোখে পড়ে। এমন এমন কষ্টের যখন সম্মুখীন হয় অনেকেই খোদার উপর তাদের বিশ্বাস হারিয়ে যায় এবং খোদার বিরুদ্ধে তারা অপলাপ করে। তো আল্লাহ তাআলা যে কিছু দৃষ্টান্ত দেখান, তাই দিকে দৃষ্টি আকর্ষণ করা উচিত যে খোদার যদি কৃপা না হয়, আল্লাহর পক্ষ থেকে যদি সুরক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে মানব জীবন যে চলতেই পারে না। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত খোদার কৃপা এবং খোদার পক্ষ থেকে হেফাজতের ছায়ায় চলছে। আল্লাহ তাআলা নিজ বান্দাদের সাথে এই ক্ষেত্রে বিশেষ ব্যবহার করে থাকেন, আর আল্লাহর বান্দারা সবসময় খোদার সন্তুষ্টিকে সামনে রাখেন। দুঃখ কষ্ট এবং সমস্যা যখনই তাদের উপর নিপতিত হয় বা আপতিত হয়, তারা বলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা খোদার দিকে আমাদেরকে যে ফিরে যেতে হবে। তাদের এই দৃঢ় বিশ্বাস এবং এই ইমানের কারণে খোদার রহমত তারা লাভ করে এবং সকল সমস্যা এবং সকল বিপদ আপদের যে কুফল আছে, সেই কুফল থেকে খোদা তাআলা তাদেরকে নিরাপদ রাখেন। আর প্রকৃতির নিয়মের অধীনে যেহেতু পুরো সৃষ্টি এবং মানুষ হেফাজত আল্লাহর সিস্টেমের অধীনে নিরাপত্তা পাচ্ছে, আল্লাহকে কেউ মানুক বা না মানুক, তো এতে যারা আল্লাহকে অস্বীকার করে এবং কাফের যারা, তাদের জন্য শিক্ষার দিক আছে। তোমরা যদি অন্যায় এবং কদাচারের সীমা লঙ্ঘন করতে থাকো, তো খোদা যিনি তোমাদের হেফাজত করছেন, তিনি তার হেফাজত এবং নিরাপত্তার চাদর প্রত্যাহারও করতে পারেন, আর এমন ক্ষেত্রে তোমাদের ধ্বংস হওয়া অবধারিত। আল্লাহ তাআলা এরপর এই আয়াতে বলেন যে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অভ্যন্তরীণ অবস্থাকে পরিবর্তন না করবে। এর অর্থ হল নেকদের সম্পর্কে খোদার যে রীতি আছে তা কখনো পরিবর্তিত হয় না, তারা সবসময় খোদার ফজল থেকে কল্যাণ মণ্ডিত হতে থাকে যতদিন তাদের ভিতর পূর্ণ থাকবে, নেকি থাকবে, খোদার নির্দেশের উপর প্রতিষ্ঠিত থাকবে, যতদিন আল্লাহর অধিকার তারা প্রদান করা অব্যাহত রাখবে, যতদিন মানবাধিকার তারা যথাযথভাবে প্রদান করবে, যতদিন জামাত হিসেবে তারা পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, খোদা তালার কৃপা বাড়ি থেকে জামাত খোদার কৃপা বাড়ির ওয়ারেস এবং উত্তরাধিকারী হবে, খোদার ফজল, তার কৃপা, তার রহমত, তার দয়া, তার দান এবং নেয়ামত তখন তিনি প্রত্যাহার করেন বা তখন প্রত্যাহার করা হয় যখন মানুষ খোদার ওলি হওয়ার পরিবর্তে শয়তানকে বন্ধু হিসেবে সে অবলম্বন করে। আর নেকি এবং নেক কর্ম আর সৎকর্ম ক্রমশ হারিয়ে যেতে থাকে, জুলম এবং অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং নৃশংসতার মাত্রা বেড়ে যায়, আর মানুষের অধিকারকে খর্ব করা হয়, পদদলিত করা হয়, সরকারি কর্মকর্তারা কর্মচারী ঘোষ খাওয়া এবং অন্যায়ের ক্ষেত্রে সকল সীমা ছাড়িয়ে যায়, প্রত্যেক ব্যক্তি অন্যের সম্পদের উপর থাকে লোভাতর দৃষ্টি, লোভের দৃষ্টিতে দেখে অন্যের সম্পদকে, ধর্মকে খুন করা হয়, ধর্মকে পদদলিত করা হয়, তখন খোদা তাআলা তার হেফাজত এবং তার নিরাপত্তাকে উঠিয়ে নেন, প্রত্যাহার করেন। তাই এই আয়াতের অংশের শুধু এই অর্থ নয় যে আল্লাহ তাআলা পাপীদের সাথে সদ্ব্যবহার করেন না, বরং বলা হয়েছে যে নেকদের সম্পর্কে আল্লাহ তাআলা তার যে রীতি আছে ব্যবহার আছে সেটি পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পাপে লিপ্ত হয়ে খোদার ফজল থেকে নিজেদের বঞ্চিত না করে। এটি খোদা তালার সুন্নত, এটি খোদার রীতি। পৃথিবীর ইতিহাস এই পরিণামকে খোদার দৃষ্টিকোণ থেকে দেখায় না, কিন্তু নিরপেক্ষ ইতিহাসের কথা বলছেন, কিন্তু ধর্মীয় ইতিহাস সেটিকে স্পষ্টভাবে আমাদের সামনে বর্ণনা করে। কোরআন স্পষ্টভাবে বলে যে যখন জাতির ভিতর পাপ দানা বাঁধে, যখন পুণ্য হারিয়ে যেতে থাকে, নেক কর্ম সৎকর্ম হারিয়ে যেতে থাকে, তখন খোদা তালার পক্ষ থেকে যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা উঠে যায়, হারিয়ে যায়, প্রত্যাহার করা হয়। আল্লাহ কোথায়ও বলেননি যে একবার কালেমা পড়লেই তোমরা নিরাপদ হয়ে গেলে, কোথায় তিনি কথা বলেননি। আয়াতের এই অংশে একটা নীতিগত কথা বলে আল্লাহ তালা সতর্ক করেছেন যে আমানু ওয়া আমিলুস সালেহাত, অর্থাৎ নেক কর্ম আর ইমান হল মূল শর্ত, এখানে নয় অন্যত্র। কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা বহুবার এই কথা বলেছেন যে ঈমান আনার পর মূল শর্ত হল সৎকর্ম, সৎকর্ম করা, নেক কর্ম করা, ভালো কাজ করা। তাই পুরো উম্মতের জন্য এটি সত্যিই ভাবার বিষয়, বিশেষ করে সেই সমস্ত মুসলমান দেশের জন্য এটি আবশ্যক যারা জুলুম এবং অত্যাচারে ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছে, তারা শহরের সাধু প্রকৃতির এবং সৎ লোকদেরকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। এই আয়াতে পরের অংশে আল্লাহ তাআলা যে যা বলেছেন তা নিয়ে ভাবতে হবে, আর এর জন্য বিশেষ করে পাকিস্তানিদের তওবা এবং ইস্তেগফার করার অনেক বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা আরাদা আল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু, যখন খোদা তাআলা কোন জাতির অশুভ পরিণামের মুখে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত করেন সেটিকে কেউ পরিবর্তন করতে পারে না। সুতরাং কোন চূড়ান্ত সিদ্ধান্তের পূর্বে নিজের অবস্থা পরিবর্তন করুন, আবার নেকের দিকে ফিরে আসা উচিত। হায় আমাদের জাতি, যদি এটি বুঝত, মানুষের দেশের মানুষের কাণ্ড জ্ঞান যদি ফিরে আসত। মুসলিম ইসলাম বলছেন যে শাস্তি বা আজাব সবসময় পাপের কারণে মানুষ পেয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভিতর পরিবর্তন না আনে। তিনি আরো বলেন যে মানুষ নিজ কাজ এবং কর্মের মাধ্যমে খোদা তালাকে যখন ক্রোধান্বিত করেছে আর অপকর্মের মাধ্যমে অপকর্ম করতে করতে এমন হয়ে গেছে তাদের অবস্থা যে খোদা ভীতি এবং তাকওয়ার সকল পথ তারা পরিত্যাগ করেছে এবং এর জায়গায় সকল প্রকারের অপকর্ম এবং নোংরামিকে তারা বড় অবলম্বন করেছে। খোদার উপর ঈমান হারিয়ে গেছে আর নাস্তিকতা অন্ধকার তমসাচ্ছন্ন রাতের মতো পৃথিবীর উপর ছেয়ে গেছে। খোদার আলোকিত চেহারাকে অন্ধকারের নিচে তারা পুঁতে দিয়েছে আর খোদা তার চেহারাকে দেখার সুতরাং খোদার শাস্তি যখন আসে যেভাবে আসুক শাস্তি তখন আসে যখন মানুষের এই অবস্থা হয় যে অবস্থার কথা মসীহ মওউদ উল্লেখ করেছেন। হযরত মসীহ মওউদ আরো বলেন যে ব্যক্তি চায় যে আকাশে তার জন্য পরিবর্তন আসুক অর্থাৎ সে আজাব এবং কষ্ট থেকে পরিত্রাণ পাক, এটি যদি কেউ চায় বা তার যার অপকর্মের কারণে সে যে শাস্তি পেতে যাচ্ছে এটি যদি এদের পরিবর্তন আনতে চায় তাহলে এর প্রথম শর্ত হল নিজের ভিতর পরিবর্তন আনা। যদি সে নিজের ভিতর পরিবর্তন আনে তাহলে খোদা তার প্রতিশ্রুতি অনুসারে আজাব এবং শাস্তি আর দুঃখকে পরিবর্তন করেন, দুঃখের সিদ্ধান্তকে পরিবর্তন করেন অর্থাৎ সে নিজের পরিবর্তন এবং নেকির কারণে খোদার ঐশী কৃপা লাভ করে, খোদার নেয়ামত তার উপর নাজেল হয়। পাপের কারণে খোদার অসন্তুষ্টির যে লক্ষণ দিগন্তে দেখা যায় সেই লক্ষণ অপসৃত হয়, হারিয়ে যায়। সুতরাং চিন্তা করুন, অনেক চিন্তা করুন, ইস্তেগফার করা উচিত মুসলিম বিশ্বকে। আল্লাহ করুন এদের কাণ্ডজ্ঞান এরা কাণ্ডজ্ঞান ফেরে পাক। আহমদীদের এদেরকে বোঝানো উচিত যে যাদের এই সম্পর্ক আছে এদের সাথে। আল্লাহ তাআলা বলছেন ওমাল আহমেন্দু নিহিমেন ওয়াল, আল্লাহ তাআলা ছাড়া কোন সাহায্যকারী নেই, কোন ওয়ালি নেই। সুতরাং খোদা ছাড়া যেখানে হেফাজতকারী নেই আর সাহায্যকারী নেই বা বান্দার সমস্ত অপকর্মের বিরুদ্ধে সমস্ত অনিষ্টের বিরুদ্ধে যে বান্দার নিগ্রাণ সেই সত্তাকে তালাশ করা উচিত, এটি দেখা উচিত যে এই সত্তাকে কোথায় পাওয়া যায়। নামাজ পড়া সত্ত্বেও নামাজের সুফল যদি দেখা না যায়, সুফল যদি প্রকাশ না পায়, সেই ফলাফল যদি প্রকাশ না পায় যা খোদা দৃষ্টিতে পছন্দনীয়, রোজা রাখা সত্ত্বেও জাতিগত দিক থেকে যদি অধঃপতনই সামনে চোখে পড়ে আর অনেক হজ লক্ষ মানুষের হজ করা সত্ত্বেও যদি পরিবর্তন না আসে তাহলে নিশ্চয়ই সমস্ত ইবাদতের ক্ষেত্রে কোন ত্রুটি আছে। আল্লাহ তাআলা করুন উম্মতে যেন এটি বুঝতে পারে আর খোদার দিকে প্রকৃত অর্থে তারা ঝোঁকা শিখে। বিষয়কে আল্লাহ তাআলা সূরা আনফাল এভাবে বর্ণনা করেছেন যে ذَلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِعْمَةً أَنْعَمَهَا عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ। এটি এই জন্য যে খোদা তাআলা কখনো সেই নিয়ামতকে পরিবর্তন করেন না, প্রত্যাহার করেন না যে নিয়ামত তিনি কোন জাতিকে দিয়েছেন, যতক্ষণ না জাতি নিজেদের অবস্থাকে পরিবর্তন করে। আর স্মরণ রেখো যে আল্লাহ সর্বশ্রোতা এবং স্থায়ী জ্ঞান, চিরস্থায়ী জ্ঞান রাখেন। তো স্পষ্ট করা হয়েছে খোদা তালার নিয়ামতকে কখনো পরিবর্তন করেন না, নিয়ামত প্রত্যাহার করেন না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে নিয়ামতের যোগ্যতা হারিয়ে না বসে। আল্লাহ কাউকে প্রদেয় নিয়ামত ফিরিয়ে নেন না, কিন্তু মানুষ নিজের অপকর্মের কারণে দুর্ভাগ্যের কারণে সেই সমস্ত নিয়ামতকে সে নষ্ট করে। কোরআনে যা লেখা হয়েছে আল্লাহ তাআলা পুরনো বিভিন্ন জাতির কাহিনী বর্ণনার জন্য বলেননি, বরং মুসলমানদের সতর্ক করার জন্য বলা হয়েছে। যে এত বড় নিয়ামত তোমরা লাভ করেছ, এই নিয়ামতকে তোমরা মূল্যায়ন করা শেখো। এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেন যে আত্মাম তো আলাইকুম নিয়ামতি, আমি নিয়ামতকে পরিপূর্ণ করেছি তোমাদের জন্য। সুতরাং এই নিয়ামত চূড়ান্ত শরীয়তের গ্রন্থ কোরআনের আকারে আমরা লাভ করেছি, আমরা পেয়েছি, আর এর উপর আমল করার নির্দেশ রয়েছে। এর উপর যখনই আমল হবে তখনই পূর্ণ এবং নেকির রাজত্ব হবে। আর নেকি যদি প্রতিষ্ঠিত হয়, সততা যদি প্রতিষ্ঠিত হয় নেক, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তিনি তার নিরাপত্তার বেষ্টনীতে মানুষকে স্থান দেবেন, প্রভু এবং মওলা হওয়ার স্বাক্ষর রাখবেন। সুতরাং এটি থেকে আরো স্পষ্ট হয় যে হালি যে বলেছিল আমরা পূর্ববর্তীদের কাছ থেকে যা পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে তাহা হারিয়ে গেছে, তো এর ফলে খোদার নিরাপত্তা এবং খোদার হেফাজত থেকে তারা বঞ্চিত। তো এই নিয়ামত তারা পদদলিত করেছে, যার ফলে খোদার হেফাজত উঠে গেছে। যারা শত্রু তারা আমাদের উপর এখন রাজত্ব করছে। এখনো কি মুসলমান বুঝবে না যে সেই উম্মত যার সম্পর্কে কোরআনে খোদা তাআলা ঘোষণা করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমরা সেই সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, সেই উম্মত যাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তারা এই নিয়ামত থেকে কেন বঞ্চিত হচ্ছে? আল্লাহ তাআলা তো মানব কল্যাণের জন্য এই উম্মতকে সৃষ্টি করেছেন, কিন্তু এই উম্মত কেন নিয়ামত থেকে বঞ্চিত? এটি এই জন্য যে তারা নিজ লোকদের জবাই করছে, কোথায় রিমোট কন্ট্রোল দূর থেকে পরিচালিত বোমা হামলা হচ্ছে, গতকাল পরশু পেশাওয়ারে যে বোমা হামলা হয়েছে এটি তো এই কারণেই, কোথায় আত্মঘাতী হামলা হচ্ছে, কোথাও ধর্মের নামে আহমদেদেরকে অত্যাচারের লক্ষ্যে বা অন্যদেরকে আক্রমণের বা অত্যাচারের লক্ষ্যে পরিণত করা হচ্ছে, এটি কোন নেকি, এটি কোন সৎকর্ম যা উম্মতের নামধারী আলেমদের জটলার পিছনে চলে যে নেকির বিতরণের দাবি করা হচ্ছে? তাই এটি প্রণিধানযোগ্য বিষয়, নিজেদের অবস্থাকে পরিবর্তনের প্রয়োজন। এখন আপনারা পরিবর্তন আনুন, নিজের সংশোধন করুন, নতুবা খোদা তাআলার চূড়ান্ত সিদ্ধান্তের তাকদীর যদি কাজ করে তাহলে সেই কাজের খোদা তাআলার চূড়ান্ত তাকদীর প্রকাশের সিদ্ধান্ত নেন, কেউ এটিকে পরিবর্তন করতে পারবে না। অন্যের নমুনা দেখে ও মানুষ সংশোধন হওয়া উচিত। আমাদেরও এটি দায়িত্ব আত্মসংশোধনের দিকে দৃষ্টি রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সোজা পথে চলার তৌফিক দেন, আমরা যেন সর্বদা খোদার নির্দেশ অনুসারে পরিচালিত হই, নিজ কর্মকে যেন আমরা সদা বিশ্লেষণ করি, আমরা যেন সর্বদা খোদার নিয়ামতের জন্য তার প্রতি কৃতজ্ঞ হই। যদি এটি হয় তাহলে খোদা নিজ প্রতিশ্রুতি মোতাবেক আমাদের মওলা, আমাদের প্রভু এবং সাহায্যকারী হওয়ার দৃষ্টান্ত এবং স্বাক্ষর রাখবেন। কেউ জামাতের ইনশাআল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। সুতরাং নামাজ কায়েম করো আর যাকাত দাও, আর খোদা তাআলাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তিনি তোমাদের প্রভু এবং মাওলা কত উত্তম প্রভু তিনি, কত উত্তম সাহায্যকারী তিনি। তাই প্রকৃত মোমেনের এটি দায়িত্ব, যেভাবে খোদা তাআলা বলেন যে নামাজ মোমেনের দায়িত্ব হল নামাজ কায়েম করা, যেভাবে আল্লাহ বলেছেন নামাজ কায়েমের ফলে পবিত্র পরিবর্তন আসবে। খোদার সন্তুষ্টি লাভের জন্য আর্থিক কোরবানির দিকে দৃষ্টিতে নিজ সম্পদকে পাক এবং পবিত্র করুন। আল্লাহ তাআলার সমস্ত নির্দেশাবলীকে দৃঢ়ভাবে নির্দেশাবলীর উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হন, কেননা তার নির্দেশাবলীর উপর আমলই এই কথার প্রমাণ হবে যে আমরা খোদাকে নিজেদের প্রভু এবং মাওলা হিসেবে মানি এবং বিশ্বাস করি। আর আমরা এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে তিনি সকল জীবনের প্রতিটি মোড়ে মুহূর্তে আমাদের প্রভু থাকবেন, তিনি আমাদের প্রভু এবং মাওলা। আর বন্ধু, কোরআনের আরেক স্থানে আল্লাহ তাআলা এই বিষয়টা এইভাবে বর্ণনা করেছেন সূরা মায়েদায়, যে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফা ইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয় তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রসুল, এবং তারা যারা ইমান এনেছে, না যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং খোদার সামনে সমর্পিত থাকে, আর যারা আল্লাহকে বন্ধু হিসাবে অবলম্বন করে এবং মোমিনদেরকে, তাহলে আল্লাহ, যারা আল্লাহর হেজব বা আল্লাহর পার্টি বা আল্লাহর দল, তারা জয়যুক্ত হবে। এখানে রাকেউন শব্দ ব্যবহার হয়েছে, রাকেউনের অর্থ হল খোদার ইবাদতকারী, আর সম্পূর্ণভাবে একনিষ্ঠ ভাবে তারা তার সামনে ঝুঁকে এবং তাকেই সবকিছু মনে করে। কোন প্রকারের শেরক, কোন প্রকারের অন্য কোন কিছুর মিশ্রণ তাদের ধর্মে হয় না, বা কোনো কিছু তাদের বিশ্বাসে অনুপ্রবেশ করে না। আর এমন লোকদের আলাদা আলাদা বন্ধু, আর এই জামাতেই জয়যুক্ত হবে, এই জামাতের জন্য বিজয় অবধারিত। কেননা খোদা তালা যারা বন্ধু, তারা খোদা তাদের বন্ধু হয়ে থাকেন এবং তিনি তাদেরকে অবশ্যই জয়যুক্ত করেন। হাদিসে আছে, হাদিসে এসেছে, মহানবী সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি এটি, যে ব্যক্তি আমার ওয়ালির প্রতি শত্রুতা রাখে, যে ব্যক্তি আমার ওয়ালির সাথে শত্রুতা রাখে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। আমার বান্দা আমার আবশ্যকীয় ফরজকৃত বস্তুর মাধ্যমে আমার সন্তুষ্টির চেষ্টা করবে, এই বিষয়টি আমার কাছে খুব অত্যন্ত পছন্দনীয়। সবচেয়ে বড় ফরজ এবং আবশ্যকীয় কাজ হল দৈনিক নামাজ পড়া, প্রাত্যহিক নামাজ। আমার বান্দা নফলের মাধ্যমে আমার নিকটতর হতে থাকে এক পর্যায়ে, যে কারণে আমি তাকে ভালোবাসি, আর আমি যখন তাকে ভালোবাসি, পছন্দ করি, আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে, যার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে, এবং পা হয়ে যায় যার মাধ্যমে সে হাঁটে। সে যদি আমার কাছে চায় আমি অবশ্যই তাকে দান করব, সে যদি আমার আশ্রয় চায় আমি তাকে অবশ্যই আশ্রয় দেব। এক মোমেনের প্রাণ কবচ করার সময় আমার যেমন দ্বিধা দ্বন্দ্ব হয়, তেমন দ্বিধা অন্য কোনো কাজে হয় না। সে মৃত্যুকে অপছন্দ করে, কিন্তু তাকে কষ্ট দেওয়া আমার পছন্দ নয়। আল্লাহ তাআলা এইভাবে তার বান্দাদের হেফাজত করেন। সুতরাং খাঁটি হৃদয়ে যদি খোদার দরবারে ঝুঁকা হয়, তার নির্দেশকে মানা হয়, তাকওয়াকে যদি অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে এমন মানুষের খোদা তাআলা ওয়ালি এবং বন্ধু হয়ে যান, হাদিস থেকে এটি স্পষ্ট। আর এমন ব্যক্তির প্রতিটি কাজে এবং কর্মে খোদা তালার হাত থাকে, খোদা করোনা বাজানোর নেকির উপর প্রতিষ্ঠিত থেকে আমাদের প্রকৃত মওলা এবং প্রভুর সাথে চিমটে থাকি, যেন প্রতিটি মুহূর্ত আমরা খোদা তালার সাহায্য এবং সমর্থন পেতে পারি।
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ولذكر الله أكبر.